বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই বিভিন্ন কারণে অনেক সময় প্রতিহিংসার বশবর্তী হয়ে মহিলাদের দিকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। ঢাকায় পঙ্গু হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান এবং প্লাস্টিক সার্জন প্রফেসর মোহাম্মদ আয়ুব আলীর সাথে অ্যাসিড সহিংসতা এবং এর চিকিৎসা সম্পর্কে তাহিরা কিবরিয়া ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে একটি সাক্ষাৎকার নিয়েছেন। চলুন এবারে সেটি শোনা যাক।
প্রফেসর আয়ুব আলী, ষাটের দশকে বাংলাদেশে প্রথম অ্যাসিড নিক্ষেপের ঘটনা জনসমক্ষে আসে। এরপর থেকে অ্যাসিড সহিংসতা কমেনি, বরং বেড়েছে অনেক। এর কারণ কি?
ধন্যবাদ আপনাকে। আসলে ষাটের দশকে যদিও এটা প্রথম অ্যাসিড বার্নের জনসমক্ষে সংবাদ ছড়িয়ে পড়ে এবং তার পরবর্তীতে দেখা গেল যে এটা ক্রমশ বাড়তেছিল, এখনো অনেকখানি বেড়ে যাচ্ছে সেই কথাটা আমি বলবো না, কারণ ইতিমধ্যে বাংলাদেশ সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে এবং আমাদের বাংলাদেশে অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আছে, যেটা একটি চ্যারিটি প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে এই বার্ন রোগীদের যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা এবং বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে বলে কিছু লিগাল এইডস দিয়ে থাকে। এজন্য এই মুহূর্তে অর্থাৎ একবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে একটু অ্যাসিড বার্নের প্রকোপটা একটু কিছুটা কমেছে, যদিও ষাটের দশক এবং নব্বইয়ের দশক এবং আশির দশকে এটা অনেক প্রচুর ছিল। কারণ আপনারা জানেন যে এটার ভয়াবহতা ক্রমশ বাড়তে ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এটার বেশি বেশ অনেকখানি আমরা আমি বলবো যে এখন এটার প্রকোপটা অনেকখানি কমে গিয়েছে এই মুহূর্তে।
আপনারা যে অ্যাসিড দগ্ধ মহিলা বা মেয়েদের চিকিৎসা করেন, প্রধানত কি কারণে এদের ওপরে এমন নৃশংস অত্যাচার করা হয় বা এই অ্যাসিড সহিংসতার শিকার হন তারা?
বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা প্রথমে যে কারণটি বলবো সেটা হলো যে সাধারণত দেখা যায় যে যখন একটি ছেলে একটি মেয়েকে এরকম একটা ইলিগাল প্রস্তাব দিয়ে দেয়, অর্থাৎ বিবাহের প্রস্তাব দেয়, এবং ওই মেয়ে যখন এ ব্যাপারে সম্মতি না দেয়, তাহলেই ওদের মনের মধ্যে এই ধরনের একটা খারাপ চিন্তা মাথায় আসে এবং কি করে তাকে অ্যাটাক করা যায়। তো যেহেতু এর আগে এরকম ধরনের সুযোগ তাদের ছিল, ওই সমস্ত বিপদগামী ছেলেদের, যে তারা বাজার থেকে অ্যাসিড কিনতো অথবা অ্যাসিডের ওরকম অথরাইজড ডিলার ওরকম ছিল না, অথবা নানান ধরনের বিভিন্ন জায়গা থেকে তারা কালেকশন করার সুযোগ পেত বলে তারা এটা সংগ্রহ করে এ ধরনের নিক্ষেপ করা হতো। দ্বিতীয়ত যে কারণটি সেটা আমি বলবো যে বাংলাদেশে যে জমির যে আছে এই জমি নিয়ে অনেক সময় গন্ডগোল হয়, সুতরাং তারা ওই চিন্তা করে কিভাবে তাদেরকে প্রতিহত করা যায় বা কিভাবে তাদেরকে অ্যাটাক করা যায়। তো ওই সংসারে যাদের সাথে জমি নিয়ে গন্ডগোল বা যে কোনো ধরনের সমস্যা থাকে, তো তারা দেখা যায় যে তারা ওই মেয়েটিকে টার্গেট করে এবং তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করে। এবং অনেক সময় দেখা গেছে বাংলাদেশে শিশুদের উপরেও এরকম এরকম আক্রমণ বা অনেক শিশুরাও শিকার হয়েছে। প্রধান কারণ আসলে এই যে কনস্যাঙ্গুইনাস ম্যারিজ অথবা আমরা যেটা বলবো যে ইললিগাল ম্যারিজ প্রস্তাব, যেখানে অসম প্রস্তাব হয় সেটা, দ্বিতীয়টা ল্যান্ডের যে সমস্যাগুলো থাকে সেটা, এছাড়াও বিভিন্ন কারণে যখন শত্রুতা শুরু হয় দেশের বিভিন্ন কারণে সেক্ষেত্রেও কিছু কিছু পরে আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেও অনেক ক্ষেত্রে এরকম অ্যাসিডের সন্ত্রাস আমাদের দেশে হচ্ছিল। এই মুহূর্তে অবশ্য আমি আগেই বলেছি যে অ্যাসিড সন্ত্রাসটা এই মুহূর্তে আমাদের দেশে অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে এসেছে।
তো অনেকটা কন্ট্রোল বলতে বা অনেকটা নিয়ন্ত্রণ বলতে আপনি কিরকম নিয়ন্ত্রণ মনে করছেন?
আমি বুঝতেছি এটা একেবারেই বন্ধ হয়েছে সেটা আমি বলছি না, বলছি এটা যে বাই দিস টাইম আমি বলবো যে বর্তমান যে সরকার ক্ষমতায় আসার পর থেকেই অ্যাসিড বার্ন নিয়ে এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করে কতগুলো আইন সিদ্ধ করা হয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে অ্যাসিড সন্ত্রাস হলে সেটার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা কার্যকর করা হয়েছে, এই আইন এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ যে এখানে বলা আছে আমাদের অ্যাসিড দ্বারা শোনা যে অ্যাসিড ছুড়ছেন তো মরছেন, অর্থাৎ যখনই অ্যাসিড ছোড়া হয় এবং এটা যখন এটা লোক সমক্ষে আসে এবং যখন এটা আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে পুলিশি সহায়তা দিয়ে তাদেরকে ধরে নেওয়া হয় এবং আলটিমেটলি তাদের যে কোর্টে হাজির করে তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং
এবং শাস্তি প্রয়োগ করা হচ্ছে এখন,
সেই কারণে কমে যাচ্ছে।
মানে আপনি যেরকম বললেন যে পারিবারিক সহিংসতার কারণেই মূলত এই ধরনের নিকৃষ্টতম
প্রতিহিংসা কাজ আমাদের সমাজে হচ্ছিল, প্রতিহিংসামূলক কাজ।
বাংলাদেশে অ্যাসিড দগ্ধ রোগীর চিকিৎসা কিভাবে করা হয় এবং এর পর্যাপ্ত ব্যবস্থা আছে কি?
জি, আমি শুরুতেই আপনার প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমাদের দেশে এএসএফ অর্থাৎ অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি প্রতিষ্ঠান, যেটি গুলশানের কার্যালয়ে অবস্থিত, এখানে একটি হাসপাতাল আছে এবং একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনও আছে। তো এই চ্যারিটি আমাদের বেশ কিছু প্লাস্টিক সার্জন এখানে নিয়োজিত আছেন এবং যখন প্রয়োজন হয় আমাদের সিনিয়র প্লাস্টিক সার্জনকে ওনারা কল দেন এবং সেখানে অপারেশনের ব্যবস্থা আছে। এবং এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র যে অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনটা শুধু যে চিকিৎসার ব্যবস্থা করে তা নয়, এরা এদেরকে পুনর্বাসনের একটি ব্যবস্থা রয়েছে। এখানে অনেক যারা অ্যাসিড দগ্ধ হয়েছেন সেই সমস্ত নারীরা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন। এখন যখন এরকম হয়তো আপনি প্রশ্ন করতে পারবেন যে তাহলে অ্যাসিড বার্ন গুলো তো যে কোনো জায়গায় যে কোনো সময় হতেই পারে, কারণ এগুলো গ্রামেও এর প্রকোপ আছে।
হ্যাঁ, আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে আপনি তো বললেন রাজধানীতে আছে, কিন্তু রাজধানী ছাড়া যে আমাদের শত শত গ্রাম এবং ছোট ছোট শহর আছে সেখানে কি ব্যবস্থা, এবং সেখানেই এই ধরনের সহিংসতা কিন্তু বেশি হয়?
জি, আপনি ঠিকই বলেছেন। তবে সেক্ষেত্রে এখন আমাদের যে সুযোগ সুবিধাটুকু আছে সেটা হলো যে বাংলাদেশের এখন যে কয়টি অর্থাৎ পুরাতন যে 8টি মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, সেই মেডিকেল কলেজগুলোতে প্রত্যেকটাই এই সরকারের আমলে বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগ চালু হয়ে আছে এবং সেসব জায়গায় এখন প্লাস্টিক সার্জন কর্মরত আছে। সুতরাং সবাইকে আমরা এটা জানিয়ে দিয়েছি বা আমরা এটা এই ধরনের তথ্য আমরা পৌঁছাতে পেরেছি যে যখনই এই ধরনের কোন অ্যাসিড বার্ন হবে তখনই যেন নিকটস্থ বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগে তারা চলে আসে এবং সেভাবে ওখানে চলে আসে। পরবর্তীতে যেগুলো জটিল হয়ে যায় সেগুলো হয়তো ঢাকা মেডিকেল কলেজ বার্নে চলে যায় কিছু, অথবা আমরা অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন যেখানে এটার সব ধরনের পুনর্বাসনের ব্যবস্থা আছে সেখানে সাধারণত এই রোগীগুলো চলে আসে। তবে অ্যাসিড বার্নের প্রাথমিক চিকিৎসাটা এরকম যে পানি ঢেলে এটাকে এর অ্যাসিডটাকে আমরা ডাইলুট করতে বলি সবসময় এবং আমরা বিভিন্ন প্রচারণাও দিয়ে থাকি এবং অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই সাজেশন গুলো বিভিন্ন জায়গায় এগুলো দেওয়া হয়। এ সম্পর্কিত বিষয়ে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন জায়গায় সেমিনার করে আমরা এই তথ্যগুলো পৌঁছানোর চেষ্টা করি যাতে সরাসরি এই চিকিৎসা দ্রুত নেওয়া হয় এবং যত দ্রুত চিকিৎসা দেওয়া যাবে ততই এর ভয়াবহতা থেকে ওই রোগীগুলো মুক্তি পেতে পারে।
তো প্রফেসর আয়ুব, আপনি যেরকম বললেন যে প্রাথমিক চিকিৎসা পানি ঢেলে করা উচিত, তো এই অ্যাসিড বার্ন থার্ড ডিগ্রি বার্ন হয় ত্বকের নিচেও, থার্ড ডিগ্রি বার্ন যখন হয় সেই অবস্থায় ধরুন শুধুমাত্র অ্যাসিড বার্ন না, যে কোনো ধরনের পোড়া অসম্ভব রকমের পুড়ে গেছে, সেই ক্ষেত্রে কি কি করণীয় আছে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন কি?
আমি বলবো যে আপনি ঠিকই বলেছেন যে এটা ইলেকট্রিক্যাল বার্ন এবং অ্যাসিড বার্ন এটার ভয়াবহতা বেশি। তবে এটা ঠিক যে অ্যাসিড বার্নে যখন হয় তখন ওই সেলগুলো অর্থাৎ আমরা মেডিকেলের ভাষায় বলি এগুলো কোয়াগুলেশন হয় এবং হাইড্রোলাইসিস আমরা বলি, সেটার মাধ্যমে সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সেই জন্য এটাকে থার্ড ডিগ্রি বলা হয়। কিন্তু যদি অ্যাসিডগুলো অনেক দূর থেকে মারা হয় এবং যদি ঠিকমতো শরীরের টিস্যুতে না পৌঁছায় বা না পড়ে তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রেই থার্ড ডিগ্রি হবে না, তবে ঠিকমতো পড়ে গেলে এটা থার্ড ডিগ্রি হতে পারে। তবে সেটাকে এই অ্যাসিড মারার সাথে সাথে নিকটস্থ যেখানেই হোক আমরা বলে দেই যে পানি সেটা যে বিশুদ্ধ পানি হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো পানি হলেই হবে। এই পানিটা যদি ওখানে অনেকক্ষণ ধরে ঢালা হয় তাহলে অ্যাসিডটা আস্তে আস্তে অনেকটা ডাইলুট হয়ে এটার কার্যকারিতা কমে যায়, থার্ড ডিগ্রি হয় না। সুতরাং সেক্ষেত্রে ওই লোকালি ওই যে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা করা সম্ভব, কিন্তু যেগুলো থার্ড ডিগ্রি হয়ে যাবে সেগুলোকে আমরা দ্রুত স্থানান্তর করে ঢাকায় নিয়ে এসে যেটা আমাদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি দরকার হয় এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেটা দরকার হয় সেটা আমরা ব্যবস্থা করে দিয়ে থাকি।
প্রফেসর আয়ুব, আপনি বললেন কিছুক্ষণ পানি ঢালতে হবে, কতটা সময়?
সাধারণত আমরা বলি যে মিনিমাম হলেও 1 ঘন্টা পানি ঢালতে হবে,
1 ঘন্টা ক্রমাগত।
1 ঘন্টা পানি ঢাললে ভালো, জেলে যেতে হবে, যাতে ওই অ্যাসিডের যে তীব্রতাটা কমে যাবে, এবং তাহলে হবে কি যে থার্ড ডিগ্রি বার্নার হবে না, হয়তো ফার্স্ট ডিগ্রি সেকেন্ডারি পর্যন্ত হবে, সেটা চিকিৎসাকর্তা অতি সহজ হবে।
এই পানি ঢালা কেবলমাত্র কি অ্যাসিড দগ্ধদের ক্ষেত্রে নাকি যে কোনো পোড়ার ক্ষেত্রে প্রযোজ্য?
এইটা যে কোনো বার্নের বেলাই এটা প্রযোজ্য, তবে অ্যাসিডের ক্ষেত্রে একেবারে খুবই প্রযোজ্য, মানে এটা করতেই হওয়া উচিত। অন্যান্য বার্নের বেলায় তীব্রতা একটু কম থাকে, কিন্তু অ্যাসিড বার্নটা সবসময়ই একটু এর তীব্রতা, ভয়াবহতা এবং এর দগ্ধতা বেশি বলে এটা পানি ডালাটা একেবারেই ম্যান্ডেটরি।
তো অ্যাসিড ছোড়া যে নিকৃষ্টতম একটি অপরাধ, এর বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন?
এটার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে। আমরা আমাদের যে অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশন আছে, এদের দায়িত্বটাই এরকম যে এটা কিভাবে করা যায় সেজন্য তারা একটা ম্যানিফেস্টো করে রেখেছেন। তারা কতগুলো লিফলেট দেন এবং আমরা মধ্যে মধ্যে এই টিভি এবং আমাদের রেডিওতে এ সম্পর্কে আমরা কিছু প্রচার দিয়ে থাকি। শুধু তাই নয়, আমি কয়েকবার এরকম আমাদের যে বাংলাদেশের কিছু টিভিতে আমি এ ব্যাপারে আমি এবং আমাদের সিনিয়র প্রফেসর ডক্টর এস এল সেন আছেন, আমরা একত্রে এই বিষয়টা নিয়ে আমরা টিভিতে কথা বলেছি যে কিভাবে অ্যাসিড বার্নের ভয়াবহতা কমানো যায় অথবা এটার সম্পর্কে কিভাবে আমাদের মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করা যায়। তবে এটা ঠিক যে আমরা তো প্রস্তাব দিয়েছি যে সরকার এটা শুনেছে যে এখন তো অ্যাসিড মারাটা একটা, এটাকে এমন একটা অপরাধ, জঘন্য অপরাধ হিসাবে ধরে নেয় এবং এটার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং এটার যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে এই জিনিসটা সবাইকে জানানো দরকার, এবং এটা বাংলাদেশের প্রতিটি জায়গায় এবং বিভিন্ন মেডিকেল কলেজে আমরা কিছু লিফলেট দিয়ে থাকি এবং সমস্ত জনসাধারণকে বোঝানোর চেষ্টা করা হয় যে এ ধরনের ঘৃণ্যতম অপরাধ সরকার যেমন মানবে না, বাংলাদেশের জনগণ এটা মানে না, এবং আমরা সাধারণত এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইস অফ দেয়ার ইনসেপশন তারা এই কাজটি করে যাচ্ছে, এবং আমরা এটা বুঝাতে সক্ষম হয়েছি অনেকটা যে হ্যাঁ, এটা একটা জঘন্য অপরাধ, এটা কোনো মানুষ, কোনো সচেতন নাগরিক কখনোই মেনে নেবে না। সুতরাং সেক্ষেত্রে আমরা এখন অনেকটা অ্যাসিডের হার কমে গিয়েছে।
প্রফেসর আয়ুব, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জি, আপনাদেরকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ।